শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আপনাদের শোনাব নারী নিবাস সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার কথা। আসুন শোনা যাক শাহিন সুলতানার সঙ্গে আমার কথোপকথন। শাহিন সুলতানা, প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনি ঢাকায় নারী নিবাস প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, নারী নিবাস সম্পর্কে একটু বিস্তারিত বলবেন।
জি বলছি, 2008 সালের মে মাসে নারী নিবাসের প্রতিষ্ঠা হয়। 32 জন মেয়েকে নিয়ে এর কর্মকাণ্ড শুরু করি। সমাজের বিভিন্ন স্তরের নারীদেরকে নিয়ে আমি শুরু করি কাজ, এবং এটা শুরু করার আগে আমি বেশ কিছু এই ধরনের হোস্টেল বা এই ধরনের মেয়েদের থাকার প্রতিষ্ঠান ভিজিট করি। ভিজিট করে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে মেয়েদের থাকার জায়গা করেছে, অনেকেই করেছে, এটা ভালো একটা মহতি উদ্যোগ, কিন্তু কিছু সেখানে কিছু শর্ত বেঁধে দেওয়া আছে। যেমন মেয়েগুলোকে হয়তো শুধু কর্মজীবী হতে হবে অথবা শুধুমাত্র ছাত্রী হতে হবে, কিন্তু একটা যে বৃহত্তর সমাজের যে একটা বৃহত্তর নারীদের যে একটা অংশ আছে, অনেক মেয়ে আছে মানে তালাকপ্রাপ্ত মেয়ে কিংবা সেপারেটেড স্বামীর সাথে, কিংবা এমনও আছে পরিবারের থেকে বাবা মা ভাই বোনের থেকে কোনো একটা মানসিক কারণে বা কোনো কারণে বিচ্ছিন্ন, তাদের কিন্তু থাকার কোনো জায়গা নেই। আমি তখন চিন্তা করলাম না, এদের আমাকে তো, আমি যেহেতু নারী নিবাস নামটা রেখেছি, আমি তো এটা কর্মজীবী মহিলা হোস্টেল বা স্টুডেন্ট হোস্টেল এভাবে নাম রাখিনি, তাহলে আমি এটা মেয়েদের জন্যই দেবো, রাখবো যেন মেয়েরা এখানে থাকতে পারে। আমি একটু বুঝিয়ে বলি, যেমন একজন মহিলা আছে, উনি তালাকপ্রাপ্ত, তবে ওনার তালাকপ্রাপ্ত হলেও ওনার স্বামী কিন্তু ওনার আমার সাথে কথা বলেছিলেন, প্রাক্তন স্বামী, ওনার একটা সফট কর্নার ওনার যা আছে, উনি বলেছিলেন যে আমি ওর খরচটা দেবো, তবে ও একটু মেন্টালি ডিরেঞ্জড বলে ওকে আমার পক্ষে সাথে থাকা সম্ভব নয়, কিন্তু ও কোনো অসহায় অবস্থায় পড়ুক এটা আমি চাই না। যেমন আমার আমার ছেলে আছে, ছেলেটাও ড্রাগ অ্যাডিক্ট, আর মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকে, ওর থাকার তো কোনো জায়গা নেই, অর্থাৎ ওর যেটা খরচ আছে খরচটা আমি বিয়ার করবো, কিন্তু আপনি ওকে থাকতে দিন এবং একটা সুন্দর একটা ঘর দেবেন যেন সম্মানের সাথে ভালোভাবে থাকতে পারে, কারোর সাথে থাকার দরকার নেই, ওকে একটা সেপারেট রুম দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, সেটা করা যাবে। তারপর উনি আমার এখানে প্রায় 2-3 বছর ছিলেন, মানে পরে পরবর্তীতে অবশ্য বোধহয় মেয়ের সাথে একটু প্যাচ আপ হয়েছে, পরে মেয়ে নিয়ে গেছে 2-3 বছর পরে, কিন্তু এই 2-3 বছর সময় উনি আমাদের এখানে ছিলেন। ইভেন সবচেয়ে কষ্টের কথা, ঈদের সময় ঈদের ছুটিতে সবাই চলে গেছে দেশে, কেউ নেই, উনি একলা ছিলেন। তখন আমি উনাকে বললাম ঈদের দিন দুপুরে আপনার আমার বাসায় আসবেন, আমার এখানে এসে খাবেন। উনি খুব খুশি হলেন এবং আসলো আমার বাসায়, খেলো, সুন্দর করে সেজে গুজে এসেছিলেন, ভালো সুন্দর কাপড় চোপড় পরে। উনি সেরকম কোনো সিভিয়ার মেন্টাল ডিলেন্স ছিল না, একটু ডিপ্রেশনে ভুগতেন, আপন মনে কথাবার্তা বলতেন একে দুয়ের সময়, কিন্তু খুব ভালো ছিলেন। তো এরকম শুধু উনি না, এরকম উনি না, এরকম আরো কিছু মহিলা আছে, একটু বয়স্ক মহিলা, যেমন আমাদের দেশে তো সেরকম ভালো ওল্ড হোম নেই, বয়স্ক মহিলা হয়তো থাকার জায়গা নেই, ফ্যামিলিতে একটু ছেলে ছেলে বউর সাথে বা মেয়ের সাথে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তা সে থাকবে কোথায়? সেরকম বয়স্ক কিংবা একটু অসুস্থ, আমরা তো শুধু যে থাকার ব্যবস্থা এখানে প্রোভাইড করি তা না, যদি দেখছি যে মহিলাটা একটা ডাক্তারের দরকার পড়ে যাচ্ছে বা একটা হাসপাতালে নেওয়া জরুরি দরকার পড়ছে, সেগুলো আমরা সেই সব সুযোগ সুবিধাগুলো আমরা প্রোভাইড করি। এছাড়া আরো কিছু জিনিস আমি দেখলাম, যেসব আগে যে হোস্টেলগুলো দেখলাম সেখানে ছিল যে মেয়েরা রান্না করে খেতে পারবে না, হোস্টেল থেকে যে খাবারটা দেবে সেটাই ওদের খেতে হবে, ভালো হোক বা মন্দ হোক, না খেলেও এই ফিজটা দিতে হবে। না, এটা তো খুব একটা অমানবিক ব্যাপার, না খেলে একটা কেন ফিজ দিতে হবে? তখন আমি বললাম না, আমি এখানে থাকবো শুধু আমার অ্যাকোমোডেশনের জন্য, আমি যে চার্জটা সেই চার্জটাই করবো, আর ওরা যদি খেতে চায় আমার এখানে ব্যবস্থা থাকবে, আমাদের ম্যানেজার আছে, ওকে বললে ও রান্না বান্না বাবুচি আছে রান্না ব্যবস্থা ব্যবস্থা করে দেবে, আর যদি নিজেও রান্না করে খেতে চায় সেগুলো চুলা ফ্রিজ মানে মিনিমাম পসিবল যেটুকু সুযোগ সুবিধা দেওয়ার সেটুকু আমি ব্যবস্থা করলাম আর কি, করে আমি এই এই হোস্টেলটা প্রতিষ্ঠা করলাম, যেন মানুষকে যেন জোর করে ধরে বেঁধে যেন কোনো কিছুতে আটকে না দেওয়া যায়।
এখন কজন আছে আপনার নারী?
আমার এখানে আমি কিন্তু খুব বড় স্কেলে করিনি, কারণ যেহেতু আমার একলার উদ্যোগ, তো আর এখানে কোনো ফিনান্সিয়াল এইড নেই, আমি খুব বড় করে আমি এই 30-32 জনকে নিয়ে কাজ করছি, খুব বেশি বড় স্কেলে এটা করতে পারিনি। আর একটা অসুবিধার কথা বলি, যেমন আমি এটা করার জন্য না সামাজিক সাপোর্টটা সেটা খুব কম পাই, যেমন একটা আমাকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না, সেই জন্য বাধ্য হয়ে আমি আমার নিজেরই একটা বিল্ডিং এ ছোট ছোট 3 ফ্ল্যাট আছে, ছোট ছোট 3 ফ্ল্যাটে আমি এটা স্থাপন করেছি, কিন্তু অন্য কোনো ফ্ল্যাটে আমার পক্ষে অন্য কোনো বাড়ি ভাড়া করে রাখা আমার জন্য সম্ভব হয়নি। আর শুধু যে আমার যে ফ্ল্যাটে রেখেছি, এখানেও কিন্তু আমি তো একটা ফ্ল্যাটের মধ্যে তো একটা কমিটি পরিচালনা থাকে, সেখানেও একটু ঝামেলা করে কমিটি মাঝে মাঝে, সবসময় বলে যে এখানে অন্যান্য ফ্যামিলি থাকে, এখানে মেয়েদের ইয়ে থাকাটা খুব ভালো দেখা যায় না। আমি যদি কোনো মেয়ে আপনাদের ঝামেলা করে থাকে সেটা আপনি আমাকে বলতে পারেন, আমি বলেন আমি সেটা দেখবো, রেক্টিফাই করবো না মেয়েগুলো খুব ভালো, আজ পর্যন্ত কোনো কাউকে দেখিনি কেউ ঝামেলা করেছে, স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেছি দেশি এবং বিদেশি, ন্যাশনাল লেভেলে, জাতীয় লেভেলে, এবং সবখানেই দেখেছি মেয়েদেরকে আপলিফ্ট করার জন্য অনেক ধরনের ভালো কাজ দেখেছি, অনেক ভালো ভালো মহতী উদ্যোগ দেখেছি, মেয়েদেরকে আপলিফ্ট করার জন্য অনেক ধরনের কাজ করা হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগতো, দুঃখ লাগতো যে একটা মেয়ের এই যে থাকবে যে তার নিরাপদ আবাসস্থানটা, এটার জন্য খুব খুব একটা কিন্তু মেয়েদেরকে ইউনিয়ন লেভেলে অনেক রাজনৈতিক ক্ষমতা পেতে হবে, এই ধরনের অনেক ধরনের কাজ করছে, মেয়েদেরকে শিক্ষিত হতে হবে, কিন্তু একটা মেয়েকে শিক্ষিত হতে হলে বা ক্ষমতা হতে হলে তার তো একটা থাকার একটা রাত্রে একটা নিরাপদে একটা ঘুমানোর জায়গা থাকতে হবে, তাই না? সেই জিনিসটা কিন্তু আমার ভীষণ অভাব অনুভব করেছি। একবার এক দুটো মহিলা ঢাকায় এসেছেন, আমাকে বলছে যে আমাদের থাকবো ঢাকাতে কোথায় থাকবো, বিশেষ করে তখন আমি বললাম যে কেন বলি না আমাদের তো হোটেলে থাকবো বা কোথায় থাকবো, মানুষজন তারা চলো আমার বাসায় থাকেন, হ্যাঁ আমি তাহলে তো অন্যটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, বাস ধরে বাসায় নিয়ে আসলাম, এনে বাসার জন্য মহিলাকে রাখলাম, এই কথা এই ধরনের নানান কথাবার্তা যে আমাদের থাকার একটা নিরাপদ জায়গা নেই, কিংবা ঢাকায় আসলাম আমার বাসা, আমার হোস্টেলে কিন্তু আমি এরকম ব্যবস্থা রেখেছি যে কেউ কোনো মহিলা ঢাকায় আসলো আমার সঙ্গে আইডি কার্ড টাইডি কার্ড দেখাতে হবে, তো উনি তিন দিন বা চার দিন থাকলো, এরকমও থাকে মাঝে মাঝে এসে, হ্যাঁ তিন চার দিন থাকলো, কিংবা কোনো মহিলা আত্মীয় এসে থাকলো, এরকম আমি ব্যবস্থা রেখেছি যেন একটা নিরাপদে একটা সিকিউর প্লেসে একটা মেয়ে থাকতে পারে, মিনিমাম তার খাওয়া দাওয়া, তার মিনিমাম কাপড় চোপড় পড়া জায়গা, তার বাথরুম টয়লেটের ফ্যাসিলিটি এটুকুন যেন সে পায়।
আচ্ছা, আপনি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, ওই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন।
আচ্ছা, সেই সংগঠনটি ছিল, আমরা সাধারণত ওই ইনফ্যান্ট নিয়ে কাজ করতাম, যে মা একটা শিশুকে জন্মের পরে প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতাম, এবং তার সাথে আমরা কিন্তু একটা মা যেন নিরাপদে এবং সুস্থভাবে শিশুকে বুকে দুধ খাওয়াতে পারে সেই ব্যাপারে পরিবারের থেকে যেন সহযোগিতা করতে পারে এই ব্যাপারে আমরা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কাজ করতাম। মূলত আমাদের কাজটা ছিল সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাডভোকেসি, এই কাজগুলি করতাম, আর অন্যান্য যেসব সেবামূলক স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা ট্রেনিং দিতাম নানান ব্রেস্টফিডিং এর উপরে, ম্যাটারনাল মর্টালিটি রোধ করার জন্য বা ইনফ্যান্ট মর্টালিটি রোধ করার জন্য আমরা ট্রেনিং দিতাম, এগুলো ওয়ার্কশপ করতাম, সেমিনার করতাম, অ্যাডভোকেসি করতাম এই ধরনের, আর তারপরে নানান রকম পুস্তিকা লিফলেট তৈরি করতাম, এই ধরনের ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইকটা পালন করতাম সরকারি এবং বেসরকারি লেভেলে, এই কাজ
সুপরিচিত একটি সংগঠন হচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশে। আপনি স্বাস্থ্য ও শিক্ষা বিষয় নিয়ে ওই সংগঠনে কাজ করেছেন, সে সম্পর্কে একটু বলবেন।
জি, অ্যাকশন এইড আমি যখন কাজ করি সেটা 1995 আমি ওখানে জয়েন করি, আমার কাজটা ছিল পার্টনারশিপের মাধ্যমে, আমার ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাব না, পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটা ছিল ঢাকার টিকাপাড়া মোহাম্মদপুরে, ওখানে প্রজেক্টটা ছিল, তো পার্টনারশিপের মাধ্যমে এখানে আমরা স্লাম ডুয়েলার্সদের বস্তির মহিলাদের জন্য আমরা স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম করব এবং তাদের ছেলেদের ছেলে মেয়েদের এডুকেশনের ব্যবস্থা করব। তো আমরা নিজেরা কোনো স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করব না, তো ওখানে ঢাকা আহসানিয়া মিশন ছিল, ওদের মাধ্যমে আমরা ওখানে পাঠাগার লাইব্রেরি এগুলো প্রতিষ্ঠা করতাম, গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা ওখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতাম, যেমন গণস্বাস্থ্য কেন্দ্রকে আমরা একটা একটা জায়গা দিলাম যে এখানে আমাদের মহিলারা আসবেন, স্বাস্থ্য কার্ড করবেন, স্বাস্থ্য বিমা করবেন, এবং তারা ওই ডাক্তারের সেবাটা গণস্বাস্থ্য প্রদান করত, কিন্তু এই মহিলাদেরকে এখানে পাঠানো, তাদের স্বাস্থ্য বিমা করানো, তাদের সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, সবচেয়ে বড় কথা উৎসাহিত করা, কারণ এই একটা স্বাস্থ্য কার্ড করার জন্য 10 টাকা 20 টাকা 25 টাকা এরকম একটা কার্ড একটা ফিজ লাগে, এটা তো সকলে দিতে চায় না, এটা তাদেরকে বোঝানো যে এটা করলে যে এই সুবিধাটা সে পাবে, ছোট ছোট ওয়ার্কশপ করা, ছোট ছোট সেমিনার করা ওদেরকে নিয়ে, তারপরে ওদের বাচ্চাদেরকে নিয়ে ছোট ছোট সেমিনার করা, এবং তাদেরকে ভিন্ন ভিন্ন স্কুলে ভর্তি করার ব্যাপারে আমার ওখানে পাড়া প্রতিবেশীর ভেতরে যে স্কুলগুলো ছিল, অল্প পয়সাতে কিভাবে ওরা এডুকেশনটা পেতে পারে সেই এডুকেশন লেভেলে আমরা কাজ করাতাম। এছাড়া আমরা স্যানিটেশন কার্যক্রমও কিছু কিছু কাজ করতাম, টিউবওয়েল, বাথরুম এগুলো ঠিক মতো ভাবে বস্তির মধ্যে প্রতিষ্ঠা করা, নিজেরা চাঁদা তুলে যেন কাজটা করে, সেখানে ডাইরেক্ট কোনো আমরা টাকা পয়সা কথা হাতে দিতাম না, বলতাম যে তোমাদের টাকা দিয়েই তোমরা করো, কিন্তু চ্যানেলাইজটা আমরা করতাম যে আমাদের কমিউনিটি অর্গানাইজার ছিল, অর্গানাইজার ওদের সাথে মিটিং করতো, আমরাও যেতাম, আমরাও গিয়ে কথা বলতাম, সেইভাবে কাজগুলো আমরা গুছিয়ে গুছিয়ে করতাম।
আপনি নারী উন্নয়নের ক্ষেত্রে আরো কয়েকটি সংগঠনের সঙ্গে কাজ করেছেন, যেমন নারী উদ্যোগ কেন্দ্র এবং নারী পক্ষ, এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে এবং নারী উন্নয়নে এই সংগঠনগুলো কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন?
আচ্ছা, এই সংগঠনগুলো ভালো কাজ করছে। যেমন আমি বলি, নারী উদ্যোগ কেন্দ্রের মূল কাজ ছিল, যেখানে আমার কাজ ছিল, আমরা দেখতাম, আমরা এখানে চেষ্টা করতাম ইউনিয়ন লেভেলে, থানা লেভেলে মহিলারা যেন ক্ষমতায়িত হয়, তারা যেন ওই যে বললাম একটাকে, তারা যেন ওই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। এখানে আমরা স্পেশালি করতাম চেয়ারম্যান আর মহিলার ক্ষেত্রে তো পুরুষগুলো পুরুষ চেয়ারম্যান থাকতো আর মহিলারা থাকতো, তাদের সাথে কাজ করতো, তো তাদেরকে নিয়ে আমরা মিটিং করতাম, সেমিনার করতাম এবং তাদেরকে এখানে ওদের প্রবলেমগুলো আমরা সমস্যাগুলো শুনতাম, সমস্যাগুলো কীভাবে রেক্টিফাই করা যায় সেভাবে আমরা তাদেরকে অ্যাডভাইস করতাম, বা আমরা নিজের নিজের থানা লেভেলে গিয়ে তাদের সাথে কাজ করতাম। এটা মানে লোকাল গভর্নমেন্টের রুরাল ডেভেলপমেন্টের কাজগুলাই আর কি, আমরা ওইটাকে আমরা একটু ত্বরান্বিত করার জন্য আর কি কাজটা করতাম আর কি, এইটাই মূলত কাজ ছিল। আর এছাড়া সেভিংস ক্রেডিট প্রোগ্রাম ছিল, হেলথ প্রোগ্রাম ছিল, হাসপাতাল ছিল মেয়েদের হাসপাতাল, পুরুষ মহিলা সবার জন্যই, এই ধরনের নানান ধরনের কাজ করতাম। এবং মোটামুটি নারী উদ্যোগ কেন্দ্র মোটামুটি ভালো কাজই করছে। আর নারী পক্ষের কথা যেটা বলছি, নারী পক্ষ ছিল আমরা, এটা ছিল আমি যে আমরা অনেক নারী পক্ষে তো অনেক বড় কাজ আছে, আমি দুর্বার নেটওয়ার্ক ছিল নারী পক্ষে, দুর্বার নেটওয়ার্কটার কাজকর্মটা আমরা দেখতাম। দুর্বার নেটওয়ার্ক ছিল ভিন্ন ভিন্ন জেলাতে থানাতে দুর্বার নামে একটা নেটওয়ার্কের মাধ্যমে আনা, এবং তারা নিজেরাই সংগঠিত হবে, মিটিং কল করবে, ওরাই মিটিং কল করে আমাদেরকে ডাকবে, আমরা সেখানে যেতাম, মানে ওদের হাতেই যে পাওয়ারটা ওরা যেন নিতে পারে আর কি, ওদেরকে ক্ষমতায়িত করতাম যে তোমরা মিটিং কল করবে, তোমরা সমস্যা, আবার দুটো সংগঠনের নেত্রী, সংগঠনের নেত্রীদেরকে নিয়ে কাজ করতাম, দুটো সংগঠনের নেত্রীর মধ্যে আবার প্রচন্ড কনফ্লিক্ট লেগে গেল নানান বিষয় নিয়ে, আবার অন্য সংগঠনের নেত্রীদেরকে আমরা বললাম যে এবার তোমরা একটা সলিউশন করো, আমরা কিছু বলবো না, আমরা দেখবো হাউ ইউ ম্যানেজ। এইভাবে যে ওরা নিজেরা নিজেদের যে কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা কিভাবে করছে, কিভাবে তারা লোকাল লেভেলে কথা বলছে, সেখান থেকে তারা ইউনিয়ন লেভেলে কথা বলছে, থানা লেভেলে কথা বলছে, এই জিনিসগুলোকে আমরা আর একটু ওদেরকে আমরা ত্বরান্বিত করার জন্য, এনহান্স করার জন্য চেষ্টা করতাম আর কি। তবে নারী পক্ষ খুব ভালো কাজ করছে, নারী উদ্যোগ কেন্দ্রও ভালো কাজ করছে। তবে আমার মনে হয় কি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে যদি আমরা সবাই আস্তে আস্তে চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে আর কি।
আপনি দর্শন শাস্ত্রে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
জি জি জি।
আমার জানতে ইচ্ছে করছে, আপনি নারী উন্নয়ন বা নারীর ক্ষমতায়ন এদিকে কিভাবে গেলেন, এদিকে কিভাবে ঝুঁকলেন?
আচ্ছা, তাহলে একটু আরেকটু ব্যাকগ্রাউন্ড বলতে হয়। আমরা নয় বোন। আচ্ছা, আমার মা সবসময় আমাদেরকে, আমার নয় বোন, আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ সন্তান, তো আমার নয় বোন তিন ভাই, তো আমার মা সবসময় আমাদেরকে ছোটবেলা থেকেই কিন্তু নারী অধিকার, নারীর আইন, নারীর এই বিষয়গুলোতে আম্মা আমাদেরকে সবসময় খুব আলাপ আলোচনা করতেন। সবসময় একটা কথা আম্মা আমাকে বলতো, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। আমার আম্মা স্কুল লেভেলে বেশি পড়াশোনা করতে পারেননি, এই দুঃখটা ওনার মনের মধ্যে খুব বেশি ছিল, তো সেই জন্য আম্মা সবসময় বলতো যে তোমাদের এত সুন্দর ভবিষ্যৎ আছে, এত কিছু আছে, তোমরা কেন এগিয়ে যাবে না, কেন পড়াশোনা করবে না, কেন অনেক বেশি উপরে উঠবে না, মেয়েদের জন্য তোমাদেরকেই কথা বলতে হবে, তো আমার নয়টা মেয়ে, আমি চাই যে তোমরা সব জায়গায় এগিয়ে যাবে। তো আমি যখন দর্শনশাস্ত্রে পড়াশোনা করলাম, আর আমার বোনরা, আমার অন্যান্য বড় বোনরা সকলেই কিন্তু এডুকেশন সরকারি চাকরি করেছে এবং এডুকেশন লাইনে গিয়েছে, আমি একমাত্র আমাদের বোনদের মধ্যে আমি একমাত্র আমিও চাকরি করেছি, কিন্তু আমি ওই ট্র্যাডিশনাল সরকারি লাইনে আমি যাইনি, আমি আরো ডিপ রুট লেভেলে যেতে চাই, আমি যেখানে কাজ করে আমি শিক্ষা, দর্শন শিক্ষা তো আমাকে এটা শিক্ষিত করেছে, আমাকে এটা মানুষ করেছে, কিন্তু এইটা শিক্ষাটাকে আমাকে তো আরো ডিপ লেভেলে যেতে হবে। আমার যে শিক্ষা, আমার যে আহরণ, আমার সামাজিক চিন্তা ভাবনা, আমার যে ব্যাকগ্রাউন্ড, সেটাকে তো আমার সব শুধু ইউনিভার্সিটি বা পুঁথিগত বিদ্যা না, আমার সব রকম বিদ্যা, আমার সব রকম অভিজ্ঞতা, আমাকে এটাকে আরো রুট লেভেলে ছড়িয়ে দিতে হবে। এবং আমি যদি কাজ করতে যাই, আমিও তো অনেক কিছু শিখতে পারবো, শুধু যে আমি যে ওদেরকে শেখাবো তা না। কারণ আমি যেটা বলি যে চাকরি করতে গিয়ে বা ওয়ার্কশপ সভা সেমিনার করতে গিয়ে আমি যে ওদেরকে বলেছি তা না, আমি কিন্তু ওদের কাছে শিখেছি। এবং ডিপ লেভেলে, রুট লেভেলে না গেলে এই শিক্ষাটা আমার প্রদিন হতো না। এইসব কারণে আমার মেয়েদের উন্নয়নের কাজগুলো করতে খুব ভালো লাগে।
শাহিন সুলতানা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আবারও ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।